শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু। তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের গত অনুষ্ঠানে আমরা সাহাবিদের সাথে ঈসার শেষ সন্ধ্যাভোজ সম্পর্কে শিখেছি, যা তার মৃত্যুর পূর্বে ঘটেছিল। আমরা শুনেছি যে ঈসা তার সাহাবিদের জানিয়েছিলেন যে তাদের মধ্যে একজন তাকে ধরিয়ে দেবে এবং শত্রুদের হাতে তুলে দেবে। আমরা আরও দেখেছি যে ঈসা রুটি এবং পেয়লা তার সাহাবিদের সাথে ভাগ করেছিলেন এবং বলেছিলেন, এই রুটি তার দেহের চিহ্ন যা তিনি কোরবানি রূপে দিতে যাচ্ছেন, এবং আঙুর রসের পেয়লা হচ্ছে তার রক্তের চিহ্ন যা তিনি ঝরাতে যাচ্ছেন। এইভাবে ঈসা আরেকটি বার দেখালেন যে তিনি দুনিয়াতে তার রক্ত কোরবানিস্বরূপ ঝরাতে এসেছেন, যা গুনাহকে দূরে সরিয়ে দেয় এবং অনন্ত জীবন দান করে। আজকে আমরা পরিকল্পনা করেছি যে ইঞ্জিল শরীফ থেকে দেখব যে যখন মজলিশখানার চৌকিদার তাকে ধরতে এসেছিল, তখন প্রভু ঈসা কি গভীর এবং বিস্ময়কর কথা বলেছিলেন। আমরা ইঞ্জিল শরীফের চতুর্দশ রুকু পাঠ করছি। ঈসা যখন বুঝতে পারলেন যে তার জীবন সমর্পণ করার সময় এসে গেছে, তখন তার সাহাবিদের বললেন,
তোমাদের মন যেন আর অস্থির না হয়, আল্লাহর উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি কোথায় যাচ্ছি তার পথ তো তোমরা জানো। থোমা ঈসাকে বললেন, হুজুর, আপনি কোথায় যাচ্ছেন তাই আমরা জানি না, তবে পথ কি করে জানব? ঈসা থোমাকে বললেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে জানতে, তবে আমার পিতাকেও জানতে। এখন তোমরা তাঁকে জেনেছ আর তাকে দেখতেও পেয়েছ। ফিলিপ ঈসাকে বললেন, হুজুর, পিতাকে আমাদের দেখান, তাতেই আমরা সন্তুষ্ট হব। ঈসা তাকে বললেন, ফিলিপ, এতদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে জানতে পারোনি? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। তুমি কেমন করে বলছ পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন? যেসব কথা আমি তোমাদের বলি তা আমি নিজে থেকে বলি না, কিন্তু পিতা যিনি আমার মধ্যে আছেন তিনিই তার কাজ করছেন। আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন, তা না হলে অন্তত আমার এই সব কাজের জন্য আমাকে বিশ্বাস করো। তোমরা যদি আমাকে মহব্বত করো, তবে আমার সমস্ত হুকুম পালন করবে। আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। সেই সাহায্যকারী সত্যের রূহ। দুনিয়ার লোকেরা তাকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। তোমরা কিন্তু তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তোমাদের দিলে বাস করবেন। আমি তোমাদের এতিম অবস্থায় রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। অল্প সময় পরে দুনিয়ার লোকেরা আর আমাকে দেখতে পাবে না, কিন্তু তোমরা দেখতে পাবে। আমি জীবিত আছি বলে তোমরাও জীবিত থাকবে। সেই দিন তোমরা জানতে পারবে যে আমি পিতার সঙ্গে যুক্ত আছি আর তোমরা আমার সঙ্গে যুক্ত আছো এবং আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি। যে আমার সব হুকুম জানে ও পালন করে সেই আমাকে মহব্বত করে। যে আমাকে মহব্বত করে আমার পিতা তাকে মহব্বত করবেন, আমিও তাকে মহব্বত করব আর তার কাছে নিজেকে প্রকাশ করব। ঈসা তাকে জবাব দিলেন, যদি কেউ আমাকে মহব্বত করে তবে সে আমার কথার বাধ্য হয়ে চলবে। আমার পিতা তাকে মহব্বত করবেন এবং আমরা তার কাছে আসব এবং তার সঙ্গে বাস করব। যে আমাকে মহব্বত করে না সে আমার কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছ তা আমার কথা নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতারই কথা। তোমাদের সঙ্গে থাকতে থাকতেই এই সব কথা আমি তোমাদের বলেছি। সেই সাহায্যকারী অর্থাৎ পাকরুহ, যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। দুনিয়া যেভাবে দেয় আমি সেইভাবে দিই না, তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে।
এইভাবে প্রভু ঈসা তার সাহাবিদের সান্ত্বনা দিলেন এবং পরবর্তীতে তার স্থানে যিনি আসবেন তার বিষয়ে তাদেরকে প্রস্তুত করলেন। আপনি কি শুনেছেন প্রভু ঈসা সেই পরামর্শদাতার বিষয়ে কি ঘোষণা করেছিলেন? এই বিষয়টি বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছু লোক আছে যারা ঈসার এই কালামকে অপব্যাখ্যা করে থাকে এবং মানুষকে এটি বিশ্বাস করাতে চায় যে এখানে তিনি আরেকজন নবীর কথা ঘোষণা করেছেন। কিন্তু ঈসা সেই পরামর্শদাতা বলতে কোনো নবীকে বোঝায়নি, কোনো মানুষকেও না, কারণ ঈসা বলেছিলেন যে এই পরামর্শদাতা হবে একজন অদৃশ্য রুহু যিনি ঈসার সত্যিকারের সাহাবিদের ভিতরে বাস করেন। এই পরামর্শদাতা কে? প্রভু ঈসা স্পষ্ট করে বলেছেন যে পরামর্শদাতা কে। আবারও শুনুন যে প্রভু ঈসা কি বলেছিলেন।
আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন, সেই সাহায্যকারী সত্যের রূহ, তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন। আমি তোমাদের এতিম অবস্থায় রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। অল্প সময় পরে দুনিয়ার লোকেরা আর আমাকে দেখতে পাবে না, কিন্তু তোমরা দেখতে পাবে। আমি জীবিত আছি বলে তোমরাও জীবিত থাকবে। পাক রূহ যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন তিনি সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন।
আবারও প্রশ্নটি করি, ঈসা সাহাবিদের যে পরামর্শদাতার সম্পর্কে ওয়াদা করেছিলেন তিনি কে? তিনি হচ্ছেন পাক রুহু যিনি আল্লাহর কাছ থেকে এসেছেন এবং ঈসার মধ্যে ছিলেন। তিনি আল্লাহ এবং ঈসার রুহু, তিনি পাক রুহু যারা ঈসাকে তাদের নাজাদদাতা ও প্রভুরূপে গ্রহণ করেছে। আল্লাহ তাদের দিলে তাকে স্থান দেয়। ঈসা তার সাহাবিদের ওয়াদা করেছিলেন যে তিনি মৃত্যুর পর আবারও পুনর্থিত হবেন এবং বেহেস্তে ফিরে যাবেন, যেন তিনি তার পাকরুহুকে তাদের দিলে স্থান দিতে পারেন, যেন সেই পাকরুহু তাদেরকে নূতনীকৃত করতে পারে, পরিষ্কার করতে পারে, শক্তি দিতে পারে এবং সত্যের সহিত পরিচালনা দিতে পারে। এখন থেকে আরও কিছু অধ্যয়ন পরে আল্লাহর ইচ্ছায় আমরা দেখব ঈসা বেহেস্তে যাওয়ার দশ দিন পর জেরুজালেমে মূলত কি ঘটেছিল। পাকরুহু নেমে এসেছিলেন এবং ঈসার সকল সাহাবিদের ভিতরে বাস করা শুরু করেছিল, যেমনটি ঈসা ওয়াদা করেছিলেন। পরবর্তীতে আমাদের অন্যান্য অধ্যয়নগুলোতে এই পরামর্শদাতা পাকরুহু সম্পর্কে আরও শিখব, যিনি একজন স্বার্থপর গুনাহগারকে পরিবর্তন করে এমন এক লোকে পরিণত করতে পারে যে আল্লাহকে মহব্বত করবে এবং তাকে সন্তুষ্ট করবে। কিন্তু এখন আমরা ইঞ্জিল শরীফে ফিরে গিয়ে দেখব যে সেই অসাধারণ রাত্রি অর্থাৎ উদ্ধার ঈদের শেষ সন্ধ্যাভোজে তার সাহাবিদের সাথে কি হয়েছিল। কিতাব বলে যে
পরে তারা একটা কাওয়ালি গিয়ে বের হয়ে জৈতুন পাহাড়ে গেলেন। পরে ঈসা তার সাহাবিদের বললেন, আজ রাতে আমাকে নিয়ে তোমাদের সকলের মনে বাধা আসবে। পাক কিতাবে লেখা আছে, আমি রাখালকে মেরে ফেলব, তাতে পালের মেষগুলো ছড়িয়ে পড়বে, কিন্তু আমাকে মৃত্যু থেকে জীবিত করা হলে পর আমি তোমাদের আগেই গালিলে যাব। তখন পিতর তাকে বললেন, আপনাকে নিয়ে সবার মনে বাধা আসলেও আমার মনে কখনো বাধা আসবে না। ঈসা তাকে বললেন, কিন্তু আমি তোমাকে সত্যিই বলছি, আজ শেষ রাতে মোরগ ডাকবার আগেই তুমি তিনবার বলবে যে তুমি আমাকে চেনো না। পিতর ঈসাকে বললেন, আমাকে যদি আপনার সঙ্গে মরতেও হয় তবুও আমি কখনো বলবো না আমি আপনাকে চিনি না। অন্য সাহাবিরা সবাই সেই একই কথা বললেন। পরে ঈসা সাহাবিদের সঙ্গে গেতসিমানি নামে একটা জায়গায় গেলেন এবং সাহাবিদের বললেন, আমি ওখানে গিয়ে যতক্ষণ মোনাজাত করি ততক্ষণ তোমরা এখানে বসে থাকো। এই বলে তিনি পিতর আর শিবদিয়ের দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন। তার মন দুঃখ ও কষ্টে ভরে উঠতে লাগল। তিনি তাদের বললেন, দুঃখে যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তোমরা এখানেই থাকো আর আমার সঙ্গে জেগে থাকো। পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উবুর হয়ে পড়লেন এবং মুনাজাত করে বললেন, আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে যাক, তবুও আমার ইচ্ছামতো না হোক তোমার ইচ্ছামতোই হোক।
আসুন আমরা কিছুক্ষণের জন্য এখানে থামি। সেই দুঃখের পেয়ালাটি কি যা ঈসা পান করতে যাচ্ছেন? কেন দুঃখে ঈসার প্রাণ বেরিয়ে যাচ্ছিল? ঈসা এমন এক দুঃখের মধ্যে ছিলেন যা আমরা চিন্তাও করতে পারব না, কারণ তিনি জানতেন যে আদম সন্তানদের গুনাহের শাস্তি বহনের সময় এসে গিয়েছিল। সে সময় সম্পর্কে আল্লাহর সকল নবীগণ ভবিষ্যৎবাণী করেছিলেন, মানুষরা নাজাতদাতাকে অত্যাচার করবে এবং ক্রুশে হত্যা করবে। কিন্তু ঈসার কাছে যে বিষয়টি সবচেয়ে ভয়ঙ্কর ছিল তা হচ্ছে বেহেস্তের পিতা, যিনি তাকে মহব্বত করেন এবং তিনি যাকে মহব্বত করেন তিনি দুনিয়ার সকল গুনাহের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দিতে যাচ্ছেন। যার কারণে ঈসা এই বলে মুনাজাত করছিলেন, আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে রাখো, তবুও আমার ইচ্ছামতো না হোক, তোমার ইচ্ছামতোই হোক। তারপর কিতাব বলে,
এরপরে তিনি সাহাবিদের কাছে এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, এ কি, আমার সঙ্গে এক ঘণ্টাও কি তোমরা জেগে থাকতে পারলে না? জেগে থাকো ও মুনাজাত করো যেন পরীক্ষায় না পড়ো। দিলে ইচ্ছা আছে বটে, কিন্তু শরীর দুর্বল। তিনি ফিরে গিয়ে দ্বিতীয়বার মুনাজাত করে বললেন, পিতা আমার, আমি গ্রহণ না করলে যদি এই দুঃখের পেয়ালা দূর না হয় তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তিনি ফিরে এসে দেখলেন তারা আবার ঘুমিয়ে পড়েছেন, কারণ তাদের চোখ ঘুমে ভারী হয়ে গিয়েছিল। তিনি আবার তাদের ছেড়ে গিয়ে তৃতীয়বার সেই একই কথা বলে মুনাজাত করলেন। পরে তিনি সাহাবিদের কাছে এসে বললেন, এখনও তোমরা ঘুমাচ্ছ আর বিশ্রাম করছ? দেখো, সময়ে এসে পড়েছে, ইবনে আদমকে গুনাহাগারদের হাতে ধরিয়ে দেওয়া হবে। ওঠো, চলো, আমরা যাই। দেখো, যে আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে সে এসে পড়েছে। ঈসা তখনও কথা বলছেন, এমন সময় ইহুদা সেখানে আসল। সে সেই ১২ জন সাহাবিদের মধ্যে একজন ছিল। তার সঙ্গে অনেক লোক ছোড়া ও লাঠি নিয়ে আসল। প্রধান ইমামেরা ও বৃদ্ধ নেতারা এদের পাঠিয়েছিলেন। ঈসাকে শত্রুদের হাতে যে ধরিয়ে দিয়েছিল সেই ইহুদা ওই লোকদের সঙ্গে একটা চিহ্ন ঠিক করেছিল। সে বলেছিল, যাকে আমি চুমু দেব সেই সেই লোক, তোমরা তাকে ধরবে। তাই ইহুদা সোজা ঈসার কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম হুজুর। এই কথা বলেই সে ঈসাকে চুমু দিল। ঈসা তাকে বললেন, বন্ধু, যা করতে এসেছ করো। সঙ্গে সঙ্গে লোকেরা এসে ঈসাকে ধরল। যারা ঈসার সঙ্গে ছিলেন তাদের মধ্যে একজন তার ছোড়া বের করলেন এবং তার আঘাতে মহা ইমামের গোলামের একটা কান কেটে ফেললেন। ঈসা বললেন, থাক আর নয়। এই বলে তিনি লোকটির কান ছুঁয়ে তাকে ভালো করলেন। তখন ঈসা তাকে বললেন, তোমার ছোড়া খাপে রাখো, ছোড়া যারা ধরে তারা ছোড়ার আঘাতেই মরে। তুমি কি মনে করো যে আমি আমার পিতাকে ডাকলে তিনি এখনই আমাকে হাজার হাজার ফেরেস্তা পাঠিয়ে দেবেন না? কিন্তু তাহলে পাক কিতাবের কথা কিভাবে পূর্ণ হবে? কিতাবে তো লেখা আছে এই সব এভাবেই ঘটবে। পরে ঈসা লোকদের বললেন, আমি কি ডাকাত যে আপনারা ছোড়া ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছেন? আমি প্রত্যেক দিনই বায়তুল মুকাদ্দাসে বসে শিক্ষা দিতাম, আর তখন তো আপনারা আমাকে ধরেননি। কিন্তু এই সব ঘটল যাতে পাক কিতাবে নবীরা যা লিখেছেন তা পূর্ণ হয়। সাহাবিরা সবাই তখন ঈসাকে ফেলে পালিয়ে গেলেন। যারা ঈসাকে ধরেছিল তারা তাকে মহা ইমাম কায়াফার কাছে নিয়ে গেল। সেখানে আলেমেরা ও বৃদ্ধ নেতারা একসঙ্গে জমায়েত হয়েছিলেন।
এইভাবে আমরা দেখলাম যে ঈসা কিভাবে সেই সকল লোকদের কাছে নিজেকে তুলে দিয়েছিলেন যারা তাকে হত্যা করতে চেয়েছিল। হয়তো কেউ প্রশ্ন করতে পারে, কেন ঈসা নিজেকে শত্রুদের হাতে তুলে দিলেন? যিনি ঝড়কে শান্ত করতে পারেন, বদরুহদের তাড়াতে পারেন, অন্ধদের সুস্থ করতে পারেন এবং মৃতদের জীবিত করতে পারেন, কেন তিনি নিজেকে শত্রুদের হাতে তুলে দিলেন? ঈসা নিজেই আমাদের সে প্রশ্নের জবাব দিয়েছেন। যখন ঈসার একজন সাহাবি তাকে রক্ষা করার জন্য চেষ্টা করলেন তখন ঈসা তাকে বলেছিলেন, তোমার ছোরা খাপে রাখো, ছোরা যারা ধরে তারা ছোরার আঘাতেই মরে। তুমি কি মনে করো যে আমি আমার পিতাকে ডাকলে তিনি এখনই আমাকে হাজার হাজার ফেরেস্তা পাঠিয়ে দেবেন না? কিন্তু তাহলে পাক কিতাবের কথা কিভাবে পূর্ণ হবে? কেন ঈসা তাকে শত্রুদের হাতে তুলে দিলেন? ঈসা এই কাজটি করেছিলেন যেন কিতাবে নবীরা যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহকে দুঃখভোগ করতে হবে এবং তাকে রক্ত ঝরাতে হবে যেন গুনাহ দূরে সরে যায়, সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে। অধার্মিক লোকদের জন্য ধার্মিক নাজাতদাতাকে মারা যেতে হবে যেন আমাদের আল্লাহর কাছে নিয়ে যেতে পারে। ঈসা মসীহ নবীদের কালাম পূর্ণ করতে দুনিয়াতে এসেছিলেন। তিনি কোরবানির ভেড়ার অর্থ পূর্ণ করতে এসেছিলেন। তিনি আমাকে এবং আপনাকে গুনাহের হাত থেকে নাজাত দিতে এসেছিলেন, যার কারণে তিনি শত্রুদের হাতে নিজেকে তুলে দিয়েছিলেন। আমার এবং আপনার জন্য ঈসা নিজের জীবন দিয়েছিলেন।
শ্রোতাবন্ধু,
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। প্রিয় বন্ধুগণ, এখানেই আজকে আমাদের শেষ করতে হবে। আমরা আশা করি আমাদের পরবর্তী অধ্যায়নে আপনি অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন, যেন দেখতে পারেন যে ঈসাকে বিচার করার জন্য এবং দোষ ধরার জন্য কিভাবে প্রধান ইমাম, জেরুজালেমের লোকেরা এবং তাদের নেতারা একত্র হয়েছিল, আর এইভাবে নবীদের কালাম পূর্ণ হয়েছিল। ঈসা তার সাহাবীদের যা বলেছিলেন তা স্মরণ করার মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে রহমত দান করুন।
আমি আমার প্রাণ দেব যেন তা আবার ফিরিয়ে নিতে পারি, কেউই আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যাবে না, কিন্তু আমি নিজেই তা দেব।